ম্যাডাম। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন রবিবার বেলা 11টা, আর বাংলাদেশ ও ভারতে রবিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
অনেক ডাকসাইতে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে।
জহুরুল আলমের রিপোর্ট।
সরকার বিরোধীদের গ্রেফতারের অভিযোগ নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
G20 17তম শীর্ষ সম্মেলন হবে 2022 সালে ভারতে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বেগম খালেদা জিয়া সহ 786 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
2 বছরের বেশি সাজা হয় কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 3টি মনোনয়নই বাতিল ঘোষণা করা হয়েছে। বগুড়ায় 2টি এবং ফেনীর 1টি আসনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়েছে ঋণ খেলাপির অভিযোগে। একই অভিযোগে মনোনয়ন বাতিল হয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর। প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল হয়েছে ক্রেডিট কার্ড নবায়নের ফি জমা না দেওয়ার কারণে। আলোচিত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক এমপি গোলামোল্লা রনির মনোনয়ন বাতিল হয়েছে। বাছাইয়ে বিরোধী বিএনপির অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার দৌড় থেকে দূরে ছিটকে পড়েছেন। 3টি আসনে বিএনপির প্রার্থী শূন্য হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে মহাজোটের বর্তমান এমপি এম এ আউয়ালের মনোনয়ন বাতিল হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 786 জন প্রার্থী নির্বাচনে দাঁড়াতে অযোগ্য হয়েছেন। 3,065 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরকার বিরোধীদের গণগ্রেপ্তারের অভিযোগ নাকচ করে দিয়েছেন। ঢাকা থেকে জানাচ্ছেন জহুরুল আলম।
দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তারের বিষয়ে বিএনপির অভিযোগের উপর রোববার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করে বলেন, ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। অভিযোগ ছাড়া বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। বিএনপির এমন অভিযোগকে তাদের রাজনৈতিক কৌশল বলে তিনি আখ্যায়িত করেছেন। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশী যেই হোক, তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে তবে নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুজব ছড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুজব আগেও ছড়িয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে এখন আরও বেশি হচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে দেশের নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে 2022 সালে G20 17তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে G20-র ত্রয়োদশ শীর্ষ সম্মেলন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, 4 বছর পর ভারতের নয়াদিল্লিতে বিশ্ব নেতাদের আপ্যায়ন করা হবে। এ সম্পর্কে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
তিনি বলেন, 2022 সালে ভারতের স্বাধীনতার 75 বর্ষ পূর্তি উৎসব পালিত হবে। সেই উপলক্ষে সারা বিশ্বের শীর্ষ নেতারা যদি দিল্লিতে যান, ভারতীয় উষ্ণ আতিথেয়তার স্বাদ পাবেন। নিজেদের চোখে তারা দেখবেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সাধনা, দেখবেন কিভাবে ভারতের অর্থনীতি এগোচ্ছে। ওই বছর G20 হওয়ার কথা ছিল ইতালির রোমে, ভারতের অনুরোধে সেটি ছেড়ে দেওয়ার জন্য মোদি ইতালিকে ধন্যবাদ জানান। আর্জেন্টিনায় পৌঁছে ভারতের প্রধানমন্ত্রী সে দেশের মানুষের উদ্দেশ্যে বলেছিলেন,
साथियों मैं 24 घंटे से भी अधिक में 15,000 किलोमीटर से भी अधिक का सफर तय कर कुछ देर पहले ही बुएनोस आयरेस पहुंचा हूं। पर आप लोगों के उत्साह और प्रेम से मुझे बिल्कुल नहीं लगा कि मैं कहीं भारत से बाहर हूं।
दीपंकर चक्रवर्ती, वॉइस ऑफ अमेरिका, कोलकाता।
ভারতের অসমে জঙ্গি অনুপ্রবেশের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। তল্লাশি শুরু হয়েছে অসমের বরপেটায়। পাশাপাশি লাল সতর্কতা জারি করা হয়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তেও। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, জেএমবি জঙ্গিদের 15 জনের একটি দল ঢুকে পড়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমে। এ নিয়ে ভারতকে সতর্ক করেছে প্রতিবেশী দেশ। অসমের ধুবড়ী হয়ে বরপেটায় ওই দলটি এসে পৌঁছে গিয়েছে বলে খবর। ওই দলে রয়েছে জেএমবি শীর্ষ নেতা সালাউদ্দিন, ফলে গোটা বিষয়টি অনেকটাই গুরুত্ব পেয়েছে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে যে বিস্ফোরণ হয়েছিল, তার মাস্টার মাইন্ড শাহানুর আলমকে গ্রেপ্তার করা হয়েছিল এই বরপেটা থেকেই। পাশাপাশি ধুবড়ী থেকে বরপেটাকে জঙ্গিদের একটি সেফ জোন বলেও মনে করা হয়। অসমের সতর্কতার আজ ইতিমধ্যে এসে পড়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলাতেও। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত লাল সতর্কতা জারি করেছে দেশের সীমান্তরক্ষী বাহিনী। মালদা জেলার সীমান্ত এলাকায় অনুপ্রবেশের আশঙ্কায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে অসম থেকে আসা একাধিক ট্রেনেও। সতর্ক করা হয়েছে রাজ্য প্রশাসনকেও, অসম ও উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেন মালদার ওপর দিয়ে যায়, ফলে ওইসব ট্রেনের ওপরেও নজর রাখা হচ্ছে বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হুঁশিয়ারি দিয়েছে, পাকিস্তানে প্রতিবছর প্রায় 20,000 মানুষ এইডস রোগে আক্রান্ত হচ্ছে, যে হার কিনা ওই অঞ্চলের অন্য সব দেশের চাইতে বেশি। WHO বলছে এইডস রোগীদের মৃত্যুর হারও পাকিস্তানে বাড়ছে, যদিও সেদেশে জীবন রক্ষাকারী অ্যান্টি রেট্রোভাইরাল চিকিৎসাও রয়েছে। পাকিস্তানের সরকারি হিসেব অনুযায়ী HIV আক্রান্ত 1.5 লক্ষ মানুষের মধ্যে মাত্র 16% পরীক্ষা করা হয়েছে এবং 9% রোগী জীবন রক্ষাকারী চিকিৎসা পাচ্ছেন। ন্যাশনাল এইডস কন্ট্রোল কর্মসূচির ডক্টর সাইমা পারাচা ভয়েস অব আমেরিকাকে বলেছেন, অবশিষ্ট HIV আক্রান্ত 1,35,000 মানুষ সমাজে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং রোগ ছড়াচ্ছেন। এর ফলে সেদেশে শিশুরা এখনও যারা মায়ের গর্ভে আছে তারাও HIV আক্রান্ত হবার ঝুঁকির সম্মুখীন। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি আমেরিকা এবং চীন এক বৈঠকের পর একটি স্বল্পমেয়াদী সমঝোতায় পৌঁছেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং শি জিনপিং এর মধ্যে G20 শীর্ষ সম্মেলনের পর ওই বৈঠক হয়। এই দুই দেশের মধ্যে একটি বাণিজ্য যুদ্ধ চলছে। এয়ারফোর্স ওয়ান বিমানে আর্জেন্টিনা ত্যাগ করার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, শি জিনপিং এর সাথে নৈশ ভোজের সময় তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে তা দুই দেশের মধ্যে সবচেয়ে বড় চুক্তিগুলোর একটি, যা কৃষি, শিল্পজাত দ্রব্য, কম্পিউটার এবং প্রতিটি পণ্যের উপর অবিশ্বাস্য ইতিবাচক প্রভাব রাখবে। ট্রাম্প সম্মত হন যে 200 বিলিয়ন মূল্যের চীনা পণ্যের উপর শুল্ক 10% রাখা হবে, আপাতত শুল্কের পরিমাণ 25% উন্নীত করা হবে না। এর আগে হোয়াইট হাউসের এক বিবৃতি অনুযায়ী তিনি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ওই শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জর্জ HW বুশের মরদেহ সোমবার সন্ধ্যা থেকে ক্যাপিটল হিলের রোটান্ডা চত্বরে রাখা হবে, যাতে করে জনগণ এদেশের 41তম প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে। বুধবার সকাল পর্যন্ত সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিরা তার মরদেহ পরিদর্শন করতে পারবেন। বুশ গত শুক্রবার রাতে টেক্সাসে নিজ অঙ্গরাজ্যে 94 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন। বুশ 1989 থেকে 1993 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন। বুধবার ওয়াশিংটনের জাতীয় ক্যাথিড্রালে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এরপর টেক্সাসে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে তাকে সমাহিত করা হবে। হোয়াইট হাউস বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জর্জ HW বুশ দীর্ঘ, সাফল্যমণ্ডিত, সুন্দর জীবনযাপন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবন বড় বড় অর্জনে পূর্ণ। বাংলাদেশ ক্রিকেট দল সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ঢাকা টেস্টে 1 ইনিংস এবং 184 রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ 2 ইনিংস মিলিয়ে একাই 12টি উইকেট নিয়েছেন। ঢাকা থেকে আরো জানাচ্ছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার।
এবার ওয়েস্ট ইন্ডিজ যখন বাংলাদেশ সফরে আসবে তখনই কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এবং টিম ম্যানেজমেন্ট চেয়েছিলেন স্পিনিং ট্র্যাক যেন হয় ঢাকা এবং চট্টগ্রামে, কারণ স্পিনটাই বাংলাদেশ দলের মূল শক্তি এবং তা দিয়ে কিন্তু নাকাল করবেন ওয়েস্ট ইন্ডিজকে, এবং সেটাই হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামে দুটাই ভাইটাল টস, সাকিব আল হাসান জিতেছিলেন এবং তিনি কিন্তু বিন্দুমাত্র দ্বিধা না করে ব্যাটিং করেছিলেন, ব্যাটসম্যানেরা রানটা জমা করেছেন, তারপরে স্পিনারদের হাতে বল তুলে দিয়েছিলেন, স্পিনাররা একের পর এক ক্যারিবিয়ান উইকেট তুলে নিয়েছেন, কোনো ব্যাটসম্যানকে কিন্তু স্বচ্ছন্দ খেলতে দেননি। মেহেদী হাসান, মিরাজ, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান নিজে এবং নতুন ডেবুটার নাইম, তারা যে বল করলেন তাতেই কিন্তু নাকাল হলো ওয়েস্ট ইন্ডিজ, এবং বাংলাদেশ তার প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজকে।
ক্রিকেটের বিস্তারিত খবর শুনবেন এ অনুষ্ঠানেরই পরের দিকে, আর এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্সে এবং ফেসবুকে। আপনারা বিশ্ব সংবাদেই শুনেছেন। বাংলাদেশে বগুড়ার 2টি আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। বগুড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতীক অমর।
রোববার সকাল থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে। দুপুরে বাছাই শুরু হয় আলোচিত 6 ও 7 আসনের। ওই 2 আসনে বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে 2 বছরের অধিক সাজা থাকায় বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র 2টি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহমেদ। এ সময় তিনি বলেন, এদিকে বগুড়া 6 সদর আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়। বিকল্প প্রার্থী হিসেবে থাকলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা। অপরদিকে বগুড়া 7 গাবতলী শাজানপুর আসনে বেগম খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির বিকল্প আরো 2 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, ফলে আসনটিতে বিএনপির আর কোনো প্রার্থী থাকলো না। এদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওই আসন থেকে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করায় জেলা বিএনপি তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করে। সময় বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন,
দেশমাতা বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরে রাখার অর্থ বিএনপি যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে, সেই কারণে এই অপকৌশলগুলোর আশ্রয় নিয়েছে সরকার। আমরা আমাদের জাতীয় পর্যায় থেকে কর্মসূচি আসলে আমরা সেই কর্মসূচি পালন করব।
এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাই কালে বগুড়ার 7টি আসন থেকে মোট 25 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রতীক অমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ এবং মিয়ানমার সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বিষয়ে ক্যারল ক্রেস্টিলের আলাপচারিতার ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করেছেন আনিস আহমেদ। পরিবেশন করছেন সঞ্জনা ফিরোজ এবং আনিস আহমেদ।
গত বছর অগস্ট মাসে মিয়ানমারের সেনাবাহিনী যে পোড়া মাটি অভিযান শুরু করে তার ফলে নির্যাতিত 7 লক্ষ মুসলিম সংখ্যালঘু সেদেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়। এই লোকজন প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করেছে। মিয়ানমার সরকার দাবি করে যে গত বছর রাখাইন রাজ্যের এই সহিংসতা রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচ্ছন্ন অভিযানেরই অংশ। তবে জাতিসংঘের সাম্প্রতিক এক যুগান্তকারী প্রতিবেদনে দেখা গেছে যে সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর ইচ্ছে নিয়ে এই কর্মকাণ্ড করেছে। ওই প্রতিবেদনে অসংখ্য নির্যাতনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যার মধ্যে আছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণধর্ষণ এবং গ্রামগুলোতে অগ্নিসংযোগ করা। এতে অন্তত 10,000 লোক প্রাণ হারিয়েছে। ওই রিপোর্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও আনা হয়েছে। ওই ঘটনার 1 বছরেরও বেশি সময় পরে 15ই নভেম্বর থেকে প্রায় 2,000 রোহিঙ্গার স্বদেশ প্রত্যাবর্তন শুরু হবার কথা ছিল। তবে মিয়ানমার ও বাংলাদেশ সরকার ছাড়া আর কেউই এই প্রত্যাবর্তনের পক্ষে ছিলেন না। 42টি মানবিক ও নাগরিক অধিকার গোষ্ঠী এই প্রত্যাবর্তন প্রক্রিয়াকে তাঁদের কথায় বিপজ্জনক এবং যথার্থ সময় নয় বলে অভিহিত করেছেন। রোহিঙ্গা মুসলমানরা তাদের নিয়তির ব্যাপারে নেওয়া এই সিদ্ধান্তে নিজেদের খানিকটা বিচ্ছিন্ন বোধ করেছেন। তবে প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গারা কবে কিংবা আদৌ নিজের দেশে ফিরে যেতে পারবেন? পারবেন কি তারা সেই দেশে ফিরে যেতে যারা তাঁদেরকে বাংলাদেশ থেকে আসা অর্থনৈতিক অভিবাসী বলে মনে করে? মিয়ানমার এই রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব প্রদান করে নাই, যদিও তারা সপরিবারে বসবাস করেছেন কয়েক প্রজন্ম ধরে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপিকা ক্রিস্টিনা ফিঙ্কের কাছে ক্যারল ক্যাস্টিল জানতে চান যে অধিকাংশ মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর নিষেধ সত্ত্বেও বাংলাদেশ এবং মিয়ানমার এই প্রত্যাবাসন চুক্তি তাহলে কেন সই করেছিল। উত্তরে ক্রিস্টিনা ফিঙ্ক বলেন,
Well, I think the original idea was that the Rohingya should be able to go back home, and so there needed to be a process to facilitate that. But in order for them to be able to return home and live in safety and dignity, a lot of conditions in the country needed to be met.
দেখুন, আমার মনে হয় মূল ধারণাটি ছিল রোহিঙ্গাদের অবশ্যই তাদের নিজেদের ঘরবাড়িতে ফেরত যেতে হবে, আর সেটার জন্য একটি প্রক্রিয়ার প্রয়োজনীয়তা ছিল, সেজন্যই এই চুক্তি। কিন্তু তারা নিজেদের দেশে গিয়ে নিরাপদ ও মর্যাদার সঙ্গে বসবাস করতে চায়, আর সেজন্য অনেক শর্ত পূরণ করতে হবে। আর এই শর্তগুলোর মধ্যে রয়েছে তারা যেখানে ফেরত যাবে সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, লোকজনকে তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে দেওয়া, যেটা মিয়ানমার সরকার চায় না। তারা রোহিঙ্গাদের প্রথমে অস্থায়ী পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যেতে চায় এবং তারপর তারা নতুন আবাসনে যেতে পারবে। এই আবাসন তাদের নিজেদের এলাকায় নয়।
তিনি বলছেন যে এর মানে হচ্ছে যে তারা যে কেবল তাদের পুরনো আবাসস্থল হারাচ্ছে তাই নয়, তারা তাদের জমি জমাও হারাচ্ছে। তার মানে তাদের জীবিকা নির্বাহের কোনো উপায়ই থাকছে না। আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। বহু রোহিঙ্গাই বলেছেন যে নাগরিকত্ব পাওয়ার নিশ্চয়তা না পেলে তারা ফিরে যেতে রাজি নন। তাছাড়া তাদের চলাফেরার স্বাধীনতা এবং মৌলিক পরিষেবা পাওয়ার সুযোগ যেন থাকে, যেমন স্বাস্থ্য এবং শিক্ষা। এই পর্যায়ে ক্রিস্টিনা ফিঙ্ক হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক স্যারা মর্গানের কাছে জানতে চান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে যদি সবগুলো না হলেও অন্তত অধিকাংশ শর্তই পূরণ হলো না, তাহলে কেনই বা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এই সমঝোতা চুক্তি হলো, এবং এখন তো আমরা দেখতেই পাচ্ছি যে এই প্রত্যাবাসনের কাজ এগোচ্ছে না। এ প্রশ্নের জবাবে স্যারা মর্গান বলছেন,
So I think if you talk to a lot of the Rohingya refugees, as many of our researchers have done, they will say that they do want to go home, that they want to return to the land that they had to flee. But as Christina says, there is no improvement in Rakhine. And certainly,
আসলে আপনি যদি অনেক রোহিঙ্গার সঙ্গে কথা বলেন, যেমনটি বলেছেন আমাদের গবেষকরা, বুঝবেন তারা সবাই তাদের নিজেদের দেশে ফিরে যেতে চায়। তবে রাখাইনে অবস্থার কোনো উন্নতি ঘটেনি। নিশ্চিতভাবেই বলা যায়, যেমনটি আমরা দেখেছি, রাখাইনের উত্তরাঞ্চলে কোনো রকম উন্নতি হয়নি, যেখানে 1.5 লক্ষ লোক এখনও বসবাস করছে। আবার বাংলাদেশেও তারা খুব ভালো অবস্থার মধ্যে ববাস করছে তা কিন্তু নয়। এবার তো প্রায় 7 লক্ষ রোহিঙ্গা শরণার্থী এলো, আবার আগে যারা শরণার্থী ওখানে রয়ে গেছিলেন তারা তো আছেনই। বাংলাদেশ তো কোনো ধনী দেশ নয়, তাদের নিজেদের অনেক সমস্যা রয়েছে। কাজেই প্রশ্ন উঠেছে দীর্ঘমেয়াদের জন্য এদের কিভাবে রাখা হবে। সেই চাপের কারণেই দ্রুত প্রত্যাবাসনের এই প্রক্রিয়া শুরু।
তার মানে আমরা বাংলাদেশের নিজেদের সমস্যা এবং এই বিশাল জনসংখ্যাকে রাখবার সমস্যার কথাই তো বলছি।
Yes, and there's an election coming up in Bangladesh in December. And so this issue has become an election issue, which is why the current government is really pushing the repatriation.
আর সেই সঙ্গে রয়েছে নির্বাচনের বিষয়টি। ডিসেম্বর মাসে বাংলাদেশে নির্বাচন, আর এই বিষয়টি এখন নির্বাচনের ইস্যু। সেই জন্যই বর্তমান সরকার প্রত্যাবাসনের ওপর জোর দিচ্ছে, জনগণকে বোঝাচ্ছে যে এরা দীর্ঘমেয়াদের জন্য এই দেশে থাকবে না, কারণ এই উদ্বেগ তো রয়েছে যে এর প্রভাব পড়তে পারে তাদের নির্বাচনী প্রক্রিয়ার ওপর।
ক্যারল ক্যাস্টিল জানতে চান যে এরকম খবরও পাওয়া যাচ্ছে যে বাংলাদেশেও তারা কখনো কখনো সৈন্যদের মারধরের শিকার হচ্ছে। তাহলে কি বলা যায় যে রোহিঙ্গারা এখন উভয় সংকটেই রয়েছে? এই প্রশ্নের জবাবে স্যারা মর্গান বলছেন,
I think the Bangladeshis have been very welcoming in the large sense to, you know, they had about 200,000 Rohingya refugees there already. They had about 730 come since August 25th, 2017.
দেখুন, আমার মনে হয় বাংলাদেশিরা ব্যাপক অর্থে রোহিঙ্গাদের আন্তরিকভাবেই স্বাগত জানিয়েছে। বাংলাদেশে আগে থেকেই প্রায় 2 লক্ষ রোহিঙ্গা শরণার্থী ছিল, আর গত বছর 26 অগস্টের পর থেকে প্রায় 7.5 লক্ষ শরণার্থী বাংলাদেশে গেছে। এটা তো বিশাল একটা সংখ্যা, বিশেষ করে সেই অঞ্চলে যেখানে মৌলিক সুযোগ সুবিধার অভাব আছে। কাজেই অবকাঠামোর দিক দিয়ে সেটি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা নয়। সুতরাং আসল প্রশ্ন হচ্ছে, এইসব রোহিঙ্গা শরণার্থী যারা এত বেশি নির্যাতনের শিকার হয়েছে, তারা কবে কিভাবে তাদের নিজের বাড়িতে ফেরত যেতে পারবে, যা কেবল তাদের মর্যাদা বা নিরাপত্তা দেবে তাই নয়, দেবে টেকসই জীবনের প্রতিশ্রুতিও, যা তাদের একান্ত প্রাপ্য। এটা ঠিক যে স্থানীয় পর্যায়ে সেখানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে তাদের উত্তেজনা থাকে, তবে এসব ব্যাপার মানবিক গ্রুপগুলো ভালোভাবেই বুঝতে পারে।
তাহলে কি বলা যায় যে আপাতত রোহিঙ্গাদের প্রত্যাবাসন স্থগিত থাকছে? এই প্রশ্নের জবাবে ক্রিস্টিনা বললেন,
That's correct. And I think, you know, the reality is the Myanmar government does not want them to come back. And so it is helpful from their perspective that the refugees have said, we're not going back. We're not going back if conditions aren't secure.
হ্যাঁ, তাদের প্রত্যাবাসন তো স্থগিত রয়েছেই, আর বাস্তবতা হচ্ছে মিয়ানমার সরকার চায় না যে তারা ওই দেশে ফিরে যাক। সুতরাং শরণার্থীরা যখন বলে যে আমরা ফিরে যাচ্ছি না, তখন সেটা যেন মিয়ানমার সরকারের জন্য শাপে বর। মিয়ানমার সরকার তখন সহজভাবেই বলতে পারে, আমরা তো তোমাদের নিতে রাজি আছি, তোমরা যদি না আসো সেটা তোমাদের ব্যাপার। সেখানকার সেনাবাহিনী এবং উগ্র জাতীয়তাবাদীরা তো মিয়ানমারে রোহিঙ্গাদের সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে,
আর সে কারণেই সামরিক বাহিনী মিয়ানমারে সস্তা জনপ্রিয়তা পেয়েছে, আর এতে বৌদ্ধ জাতীয়তাবাদও মাথা ছাড়া দিয়ে উঠেছে। তাই এরকম ভয় দেখানোর চেষ্টা করা হয় যে মুসলমানরা মিয়ানমারকে মুসলিম রাষ্ট্রে পরিণত করবে। কিন্তু বাধ্যত সেটা হাস্যকর ব্যাপার, কারণ গোটা মিয়ানমারের মাত্র 5% হচ্ছে মুসলিম জনসংখ্যা, 90% বৌদ্ধ। তা সত্ত্বেও লোকজনকে আবেগ দ্বারা পরিচালিত করা হয়েছে, যেখানে যুক্তি হয়ে গেছে গৌণ। ক্রিস্টিনা তাঁর বক্তব্যে বলেন যে এই ঘটনার জন্য সামরিক বাহিনী দায়ী। তাদের অস্তিত্বে যুক্তিকতা দিতে তারা রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বৌদ্ধদের মনে ভীতি সঞ্চার করে এবং বৌদ্ধ জনসংখ্যার রক্ষক হিসেবে নিজেদের তুলে ধরে। তারা ফেসবুকের মাধ্যমেও এই অপপ্রচার চালায়।
বাস্তুচ্যুত রোহিঙ্গা, এই শিরোনামে ভয়েস অফ আমেরিকার কন্ট্রিবিউটর গ্রেটা ভ্যান সাস্ট্রেন 1 ঘন্টার একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। চলুন শুনে নিই এই প্রামাণ্য চলচ্চিত্রের তৃতীয় পর্ব।
বাংলাদেশি বৌদ্ধ পালন শরণার্থী শিবির হচ্ছে নদীর ধারে, আর রোহিঙ্গাদের নিজস্ব আবাসভূমি হচ্ছে নদীর অপর পারে। মিয়ানমারের সামরিক বাহিনী প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে এদিকেই বিতাড়িত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় অসামরিক রোহিঙ্গাদের বিরুদ্ধে এই সহিংসতার নিন্দে করেছে এবং জাতিসংঘ বলেছে এই নির্যাতন হচ্ছে জাতিগোষ্ঠীগত পরিশুদ্ধি অভিযান।
প্রতিটি নারী কিংবা মেয়ে যাদের সঙ্গে আমরা কথা বলেছি সহিংসতার শিকার হয়েছে।
এটা অপরিহার্য, মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যেন চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করে।
অনেকেরই খুব সামান্য আছে কিংবা কিছুই নেই স্বদেশে, তাদের ঘরবাড়ি এবং গ্রামগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।
আমরা সম্পদের জন্য সংগ্রাম করছি, আমাদের দ্রুত সম্পদ পেতে হবে।
এখানে রোহিঙ্গারা মাঝপথে যেন আটকা পড়েছে, তারা চাকরি পেতে পারছে না, সেখানে কোনো স্কুল নেই, সেখানে তথ্যের সূত্র খুবই সামান্য, তারা অলস এবং অসুখী অবস্থায় বসেই থাকে। প্রধানত আন্তর্জাতিক সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর পাঠানো ত্রাণ সামগ্রীর উপরই নির্ভর করতে হয় তাদের। কিন্তু যারা ক্যাম্পে ত্রাণ আনছে তারা ছাড়াও অন্যরা ক্যাম্পগুলোর দিকে আকর্ষণ বোধ করে ভিন্ন কারণে। তারা এই সংকট থেকে ফায়দা লুটতে চায়, যেমনটি প্রায়ই হয়ে থাকে ঘটনার শিকারদের আবারও আরেকটি ঘটনার শিকার করা হয়। সবচেয়ে অরক্ষিত অবস্থায় থাকে নারী ও মেয়েরা, তাদের পাচারকারীরা লক্ষ্যবস্তুতে পরিণত করে লোভ দেখিয়ে নিয়ে যায়, ব্যবহার করে বাধ্যতামূলক শ্রমদানে কিংবা যৌন কর্মে।
সূর্যাস্তের পর আমি মানব পাচারকারীদের সন্ধান পাই। 5টার পর কোনো বিদেশি বা স্থানীয় লোককে কিন্তু সেখানে যেতে দেওয়া হয় না।
I met with a human rights activist in nearby
Cox's Bazar. একজন মানবাধিকার কর্মীর সাক্ষাৎ পেলাম। আলী কবির নামের ওই ব্যক্তি সারা জীবন কৃষি কাজ করেছেন। তিনি জানালেন, তিনি যখন দেখলেন অনেক আগে যেসব রোহিঙ্গারা এখানে পালিয়ে এসেছে তাদের দ্বারা অন্য মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আর চুপ থাকা যায় না।
শুধুমাত্র পুরনো রোহিঙ্গারা যারা 1978 এবং 1991 সালে নিবন্ধকৃত হয়েছেন, তারা বাংলাদেশে অবস্থান করছেন, তারা সবকিছু জানেন, তারা বাংলাদেশের সংস্কৃতি জানেন। মানব পাচারকারীরা তাদেরকে লুকিয়ে রাখছে, তারা শিবিরের মধ্যে ঢুকে বিভিন্ন পরিবারের সঙ্গে কথা বলে, তারা তাদেরকে বোঝায় যে তাদেরকে ভালো চাকরি দেওয়া হবে, বিদেশে তাদের ভবিষ্যৎ ভালো হবে এবং ভালো সুযোগ সুবিধা আছে।
ফলে মানব পাচারের সঙ্গে যেসব রোহিঙ্গা জড়িত তারা হচ্ছে অনেক আগে বাংলাদেশে আসা রোহিঙ্গাই, নতুন আসা রোহিঙ্গা নয়।
হ্যাঁ,
ফলে যারা মানব পাচার করছে তারা সেই সব রোহিঙ্গা যারা অনেক বছর আগে বাংলাদেশে এসেছে।
হ্যাঁ, তারা বড় বড় মানব পাচারকারী দলের দালাল হয়েছে।
বাংলাদেশ সরকার তো রোহিঙ্গাদের শরণার্থী শিবিরের বাইরে যাওয়ার অনুমতি দেন না, তাহলে নারীদেরকে তারা কিভাবে শিবিরের বাইরে নিয়ে যায়? গত দেড় বছরে যে সকল রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছেন তারা তো শিবিরের বাইরে যেতে পারেন না, তাহলে দালালরা কিভাবে তাদেরকে শিবিরের বাইরে নিয়ে যাচ্ছে?
দেখুন, বাংলাদেশ চেকপোস্টে কোনো নিয়ম মানা হয় না। তারা যখন চেকপোস্টে থাকে তারা কেবল বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র দেখে, আর মানব পাচারকারীরা জাল পরিচয়পত্র বানিয়ে
নেয়।
যারা পাচারের শিকার, তিনি কি রোহিঙ্গা?
জি।
রোহিঙ্গা শরণার্থীর শিবির থেকে তারা তাকে বিক্রি করতে বা দেশের বাইরে নিয়ে যাচ্ছিল?
জি।
তাকে কত টাকা দেয়া হয় জানেন? কত টাকা দেওয়ার কথা বলা হয়?
থাইল্যান্ড মালয়েশিয়া বিউটি পার্লারে চাকরির কথা বলা হয়। তাকে একটি কারখানায় চাকরি দেওয়ার কথা বলা হয়।
আপনি কি কখনো তার পরিবারের সঙ্গে কথা বলেছেন?
জি, আমি তার বাবা মায়ের সঙ্গে কথা বলেছি। আসল ঘটনা শোনার পর তারা ভীষণ মর্মাহত হয়েছেন।
তারা কি ভেবেছিল যে বৈধভাবে তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল?
জি।
তারা কি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন?
তারা আমাকে অনুরোধ করেছিল আমি যেন এই ঘটনা আর কাউকে না বলি, তাতে তার ভবিষ্যৎ অন্ধকার হতে পারে।
ভবিষ্যৎ মানে তার বিয়ে হওয়া নাকি চাকরি পাওয়ার বিষয়?
বিয়ে হওয়া।
বিয়ে মানে স্বামী সংসার পাওয়া, সত্যি?
হ্যাঁ, স্বামী সংসার, এবং সমাজ তাদেরকে শান্তিতে থাকতে দেবে না।
তাহলে এটা অনেকটা ঐতিহ্য বা সংস্কৃতির ব্যাপার, তাই নয় কি?
হ্যাঁ, মানুষ তাদেরকে অপমান করবে, তাদেরকে কেউ সম্মান দেখাবে না, তারা ওই মেয়েকে ঘৃণা করবে, তারা তার দিকে খারাপ চোখে তাকাবে।
Sitting with the other relatives, they're going to hate her. They'll look at her in a very, you know, in a bad eyes.
Our Rohingya families,
রোহিঙ্গা পরিবারগুলো কি এর প্রতিবাদ করছে? যদি কোনো পরিবারের কেউ যৌন ব্যবসায় জড়িয়ে পড়ে তারা এসব নিয়ে কি অভিযোগ করে?
কোথায় তারা প্রতিবাদ করবে? অভিযোগ করবার মতো সুনির্দিষ্ট কোনো জায়গায় নেই। আইনি সহায়তা পাবার মতো জায়গা কোথায় পাবে তারা? ন্যায় বিচার কোথায় পাবে? কোথায় যাবে তারা?
Legal process where they can go seek justice, where they can go.
I was in a forced marriage for 8 months.
আমাকে জোর করে বিয়ে দেয়া হয় এবং এই বিয়ে টিকে থাকে 8 মাস। আমাকে বলা হয় সেনাবাহিনী আমাকে তুলে নিয়ে যেতে পারে, তার চেয়ে সম্মান বাঁচাতে বিয়ে করাই ভালো। যেহেতু আমার মা অন্ধ, তিনি আমাকে বিয়ে করাতে রাজি হন। আমরা তখন সবেমাত্র বাংলাদেশে এসে পৌঁছেছি। আমরা এই জায়গা সম্পর্কে ভালোভাবে কিছুই জানতাম না। মিয়ানমারের সংঘাত বর্বরতা এড়িয়ে মনের মধ্যে অনেক শঙ্কা নিয়ে এই দেশে আসি।
We didn't know anything about the place. We didn't know the laws or the rules. We came here with a lot of fear from all the violence.
They are very helpless.
তারা ছিল ভীষণ অসহায়, কোনো পুলিশ ছিল না। তারা শরণার্থী শিবিরে ছিল ভীত সন্ত্রস্ত অবস্থায়।
তাহলে মেয়েটি যে তার সঙ্গে গেল, সে কি কান্নাকাটি করেছিল, সন্ত্রস্ত ছিল নাকি নিজের ইচ্ছায় যাচ্ছিল?
না, সে যেতে চায়নি।
আমি ভীত সন্ত্রস্ত ছিলাম, কারণ আমি মাত্র কিশোরী। তারা আমার ঘাড় চেপে ধরে, আমি ভয় পেয়ে যাই। আমি তখন খুব কেঁদেছিলাম, আমি খুব বিমর্ষ হয়েছিলাম। আমার মা বলছিল সৃষ্টিকর্তা অনুমতি দেয়নি, কিন্তু ওই লোকগুলো বলছিল ওই লোকটির সঙ্গে বিয়েটার সৃষ্টিকর্তারই ইচ্ছা। আমার মা আমার দিকে তাকিয়ে বলেছিল, কপালে যা লেখা আছে তা মেনে নাও।
তো সুরক্ষার দাবি নিয়ে তার কি কোনো যাওয়ার জায়গা ছিল? আর তার বাবা মা বলছিল, আমরা দুঃখিত, আমরা অসহায়, এতে রাজি না হলে যে সে আমাদের মেরে ফেলবে, মেয়েকে তাদের মেয়েকে আমাদের তার হাতে তুলে দিতে হবে।
এ হচ্ছে তিন নম্বর স্ত্রী।
তাকে বিয়ে করে এবং প্রথম স্ত্রী আপত্তি তোলে এবং চাপ দেওয়ার পর সে তাকে ত্যাগ করে।
তাহলে সে তাকে ত্যাগ করলো?
হ্যাঁ, তাকে ত্যাগ করে। রোহিঙ্গা মেয়েদেরকে কোনো মূল্য নেই।
No value. No value. Because she's Rohingya.
Yes.
Zero.
Zero.
এবং আরো কিছু বিষয় রয়েছে যা নিয়ে রোহিঙ্গারা কিন্তু কথা বলে না। বর্মী সেনারা যখন হামলা করে, তারা শুধু হত্যাযজ্ঞই চালায়নি, শুধু ঘর বাড়ি পুড়িয়ে দেয়নি, তারা ধর্ষণ করেছে এবং সেই ধর্ষণের শিকার নারীরা এখন এখানে বসবাস করছেন। তারা সেই ধর্ষণের ভয়াবহ পরিস্থিতি এখন ভোগ
করছে।
আমরা দেখছি অনেক নারী সামনে এগিয়ে আসছে এবং বলছে এই নবজাতকেরা ধর্ষণের ফসল। নানাভাবে নির্যাতনের শিকার নারীদের সেবা এবং নানান পরামর্শ দেন ওয়াশিংটনের সিয়াটল থেকে আসা নার্স সারা।
Things happen as a result of unwanted pregnancies.
Are the women having babies in their homes?
এটি সত্যি কঠিন কাজ। আমরা দেখছি অযাচিত গর্ভধারণের কারণে মেয়েদেরকে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।
এই নারীরা কি তাদের বাড়িতেই সন্তান প্রসব করছেন?
হ্যাঁ, অনেক নারী তাদের বাড়িতেই প্রসব করছেন। আমি বলবো বেশিরভাগই বাড়িতেই সন্তান প্রসব করছেন, বলতে গেলে তারা এখানে আসছেনই না। কিছুদিন আগে আমাদের এক স্বাস্থ্যকর্মী ল্যাট্রিনে পরিত্যক্ত একটি বাচ্চা পেয়েছেন। বাচ্চাটি জীবিত
ছিল।
তাহলে তারা আশা করছেন বাচ্চাটি বাঁচবে?
হ্যাঁ, মনে হয় বাচ্চাটি ডক্টরস উইদাউট বর্ডার্স হাসপাতালে।
ঘটনাটি কি অপ্রত্যাশিত? এরকম আরো ঘটনা আপনি দেখেছেন যাতে নারীরা গর্ভ নষ্ট করা বাচ্চা প্রসবে সমস্যার সম্মুখীন হচ্ছেন?
আমরা এরকম অনেক ঘটনা দেখছি এবং আমার কাছে 20 জনেরও বেশি অন্তঃসত্ত্বা নারী তাদের গর্ভপাত করার ইচ্ছা পোষণ করেছেন। তারা চান না ওই বাচ্চা ভূমিষ্ঠ হোক এবং ওই বাচ্চাগুলো ধর্ষণের ফসল।
রোহিঙ্গা সংস্কৃতি অত্যন্ত জটিল। মিয়ানমার সেনাদের দ্বারা ধর্ষিত নারীদের তাদের সমাজে কি বলে জানেন? বলে ওর পেটের মধ্যে শয়তান, ওর থেকে দূরে থাকো।
মিয়ানমারে ধর্ষিত হলেও?
হ্যাঁ, সেনাদের দ্বারা। তারা বলছে তার পেটে শয়তান, তার কাছ থেকে দূরে থাকতে। ধর্ষিত এক অন্তঃসত্ত্বার সঙ্গে আমি কথা বলতে গিয়েছিলাম, তখন অন্য রোহিঙ্গারা আমাকে বলে, জনাব তার সঙ্গে কথা বলবেন না, তার পেটে শয়তান।
বাচ্চা জন্ম নেয়ার পর কি অবস্থা হয়
সেই মায়ের? আর রোহিঙ্গা সমাজে কোনো স্থান থাকে না।
তার মানে শূন্য?
হ্যাঁ, শূন্য। তার জীবন অন্ধকার হয়ে যাবে। এবং এটি সবারই জানা যে যেসব মেয়েদেরকে মিয়ানমার সেনা সদস্যরা ধর্ষণ করেছে তারা লুকিয়ে থাকে, তারা নীরবে সহ্য করছে তাদের বেদনা, তারা জনসমক্ষে আসতে চায় না, তারা কথা বলতে চায় না।
Girls those have been raped by the Myanmar military, they're hiding. They're hiding, they're suffering quietly, silently. They don't want to expose, they don't want to say, they don't say nothing.
So what do we do? What can we do?
আমরা কি করবো? এই 10 লক্ষ মানুষের ভাগ্যে কি আছে যারা বাড়ি ফিরে যেতে চায়?
More than a year after this crisis began,
এই সংকট শুরুর 1 বছরের বেশি সময় চলে যাওয়ার পরও কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের অবস্থা স্বাভাবিক হয়নি। সেটা আরো ভালো করে বোঝা যায় বৃষ্টি বন্ধ হওয়ার পর সূর্য উঠলে। এখানে এটিকে ঘিরে একটি অর্থনীতি এবং সামাজিক কাঠামো সৃষ্টি হয়েছে যা রোহিঙ্গাদের জানা। বাইরের জগতের সঙ্গে তাদের যোগাযোগ কঠিন বলে কোনো খবর পেলে সেটা মুখে মুখে রটে যায়, ছড়িয়ে পড়ে দ্রুত। খবর 100% সত্য হোক বা না হোক, এটাই হচ্ছে রোহিঙ্গাদের বিশ্বাস যে তাদের জন্য কাজ হচ্ছে। রোহিঙ্গা সংকটের কারণে রোহিঙ্গাদের আশ্রয় দানকারী দেশ বাংলাদেশ আরো সুপরিচিত হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য, জনবল সবকিছু দিয়ে বাংলাদেশ সহযোগিতা করছে ঠিক, কিন্তু বাংলাদেশ চায় না রোহিঙ্গারা সেখানে থাকুক। মিয়ানমার বলছে তারা রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেবে, তবে তাদেরকে শরণার্থীর শিবিরে রাখা হবে, তাদের গ্রামে নয়। এবং তাহলেও অং সান সু চির সরকার বলেছে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তারা নাগরিকত্ব দেবেন না, তারপরেও তারা নিষ্পেষণের শিকার হবে। আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া তারা আর কখনো তাদের গ্রাম বা ঘর বাড়িতে
The hope that one day they will no longer be
displaced.
বন্ধুরা মনে রাখবেন, প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মরণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় শহর লস অ্যাঞ্জেলেসে চারটি গাছ রোপণ করা হয়েছে। গাছগুলো পরিচর্যার জন্য একটি কমিটিও গঠন করেছেন প্রবাসী বাঙালিরা। সেই কমিটির নেতৃত্বে আছেন মমিনুল হক বাচ্চু। তার সঙ্গে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসির রাজীব।
মিস্টার মমিনুল হক বাচ্চু, আপনারা যে আজকে লিটল বাংলাদেশ এলাকায় চারটা গাছ লাগালেন, এই গাছ আপনাদেরকে কে দিয়েছে?
এই গাছটা আমাদের সিটি অফ লস অ্যাঞ্জেলেস কাউন্টি থেকে আমাদের ডিস্ট্রিক্ট 10 মিস্টার হারভয়সেন, উনি আমাদেরকে এই গাছটি দিয়েছে।
উনি একজন সিটি কাউন্সিলর, রাইট?
সিটি কাউন্সিল এবং সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট, উনি তেরোটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট।
উনি এখন বর্তমানে সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট। আপনারা এই চারটি গাছের নাম দিয়েছেন, চারটি গাছের কি নাম দিয়েছেন?
আমরা যে চারটি গাছের মধ্যে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, আর চতুর্থটা গাছটা সেটা মুক্তিচেতনা।
এবং এই নামগুলো কেন দিলেন?
এই নামগুলো দিয়েছি আমরা যেহেতু আমরা আমাদের দেশের একটা পরিচয়, এবং এই জন্য বেশি যে পদ্মা, মেঘনা, যমুনা, এটা তেমন একটা নাম, এটা সবাই জানে, এটার উপরে নামটা করণ করে আমরা করেছি। যেহেতু পদ্মাটা করেছি আমরা একুশে স্মরণে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির জন্য, তারপরটা করেছি পদ্মা, মেঘনাটা করেছি আমরা হচ্ছিল স্বাধীনতা দিবসে, আর যমুনাটা আমরা করেছি বিজয় দিবসে, আর চতুর্থ গাছটা আমরা করেছি মুক্তি চেতনা।
আপনারা আজকে যে গাছগুলো লাগালেন, এটা এই গাছগুলো কি ধরনের গাছ, গাছগুলোর নাম কি?
এই গাছের নাম তো ফ্লেম ট্রি, ফ্লেম ট্রি। এবং এই গাছটাতে প্রতি বছরে আপনি একটা লাল একটা ফুল হবে প্রত্যেক গাছে, যখন সিম্বলটা দেওয়া হবে আমাদের ঠিক, তখন মনে হবে যে আমাদের বাংলাদেশের একটা পতাকা গাছ লাল এন্ড সবুজ, আর ফুলগুলো হবে প্রচুর লাল, সেটা আমরা দেখেছি আমরা আরো জায়গায়, কিন্তু ঠিক হচ্ছে হলে আমাদের একদম একই রকম বাংলাদেশ প্লাস আমাদের লাল আর সবুজ, এবং লাল ফুলটা অত্যন্ত রেড কালারের, আর প্রতি বছর এটা দুবার করে হয়।
তো এই গাছগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে কারা থাকবেন? এবং আমি জানি যে আপনি একটু আগে আমাকে বলছিলেন যে এই গাছগুলো এখন আজকে লাগানো হলো, এর পরে সিটি অফ লস অ্যাঞ্জেলেস এর তরফ থেকে সেখানে নাম ফলক দেওয়া হবে না?
জি, প্রত্যেক গাছে পদ্মা, মেঘনা, যমুনা কোনটা কি কারণে ওদের নামকরণ দেওয়া হবে, এবং সেটা নেম প্লেট গোল্ড স্টাইল গোল্ড প্লেট উপরে নামটা প্রতিটা গাছের উপরে থাকবে, এবং গাছের চারোদিকে চারটা গাছের পাশে একটা ছোট্ট করে গার্ডেন করে দেওয়া ফুলের বাগানের মতো, এবং জায়গাটা টোটালি বন্ধ করে দেওয়া হবে, যে আমরা এখানে যেন প্রতি বছরই আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস ভাষা আন্দোলন আমরা প্রোগ্রামগুলো করতে পারি।
এবং এই এই গাছ যে নাম ফলক দেওয়া হবে, সেই নাম ফলকে একটু সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া থাকবে না? যেমন
আপনি প্রত্যেকটা গাছে সেটা ইতিহাস থাকবে, ভাষা আন্দোলন উপরে, স্বাধীনতা উপরে, বিজয় দিবসে প্রত্যেকটা নামে কি কারণে প্রত্যেকটা ফলক দেওয়া থাকবে প্রত্যেকটা।
আপনাদের কি কোনো পরিকল্পনা আছে এই চারটি গাছ ঘিরে যে এলাকা, সেই এলাকাটাকে হয়তো মুক্তিযুদ্ধের চেতনা বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চত্বর এরকম কোনো একটা নাম করার?
জি, আমাদের সেটাই, আমাদের লিটল বাংলাদেশ সেখানে সাইনটা জানেন যে লিটল বাংলাদেশ পাশে, এটা সেটা আমরা সেই দেব যে মুক্তি চেতনা মুক্তিযুদ্ধের উপরেই সেটার নামটা থাকবে, এরিয়াটার নামটা দেওয়া হবে।
আপনারা কি এই 16 ডিসেম্বর উপলক্ষে কোনো প্রোগ্রাম করার কথা ভাবছেন, কোনো অনুষ্ঠান করার কথা ভাবছেন?
16 ডিসেম্বর যেহেতু আমরা যারা করছি প্রতি বছর, যারা গত 10-7 বছর থেকে করছি, যারা মুক্তিযুদ্ধ আছে এখন, মুক্তিযুদ্ধকে আমরা লিটল বাংলাদেশের যে নামকরণটা আছে ঠিক ওই জায়গাটা আমরা একটা স্মৃতি সদর বানাই, স্মৃতি সদরের সামনে সকাল 11টার সময় সবাই আসে, এসে আমাদের যারা আমাদের কনসার্ট আমরা ইনভাইট করি, এবং যারা মুক্তিযুদ্ধ করতে যতজনকে পারি কন্ট্যাক্ট করতে তারা আসে, আসার পরে এখানে সবাই দু একটা বক্তব্য রাখে মুক্তিযুদ্ধ উপরে, স্বাধীনতার উপরে, এক একজন 2 মিনিট বলে, অথবা 1 মিনিট 20 মিনিট কথাবার্তা বলি, সবাই মুক্তিযুদ্ধ বলে, এরপরে আমরা আপনি আমাদের বাংলাদেশ বেলুনগুলা সবুজ লাল বেলুনগুলা পতাকাটা উত্তোলন করে দিই আমরা।
মমিনুল হক বাচ্চু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আর আজ আপনাদের সকলকে ধন্যবাদ।
ভারতের মুম্বাই শহরে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ বস্তি ধারাভি। ওই বস্তি এলাকায় বসবাসরত পরিবারগুলোর শিশুরা নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলেও তারা তাদের বাড়িতে পুনঃব্যবহারযোগ্য জিনিসপত্রের সাহায্যে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করে থাকে এবং সঙ্গীতের অনুশীলন করে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই শহরে রয়েছে সারা বিশ্বের সর্ববৃহৎ স্লাম অর্থাৎ বস্তি এলাকা। এগুলির অন্যতম হল গিয়ে ধারাবি। এই ধারাবি বস্তি এলাকার বসবাসরত পরিবারগুলির শিশু সদস্যরা নানান রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলেও বাড়িতে ব্যবহারযোগ্য কিছু জিনিসপত্রের সাহায্যে কিন্তু তারা নানান রকম সঙ্গীতের সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত ভারতের মুম্বাই শহরে এই বস্তির অলিগলিগুলিতে কিন্তু সূর্যের আলো ঠিকমতো পৌঁছয় না, কিন্তু সব গলি যে অন্ধকারে গিয়ে শেষ হয় এমনটা নয়। এই ঘিঞ্জি গলিগুলির শেষে সরু একটি সিঁড়ি দিয়ে আপনি কিন্তু খুব একটা আলোকিত দিগন্তের সীমারেখা দেখতে পাবেন, যা অনেক সুযোগ সুবিধা ও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখায়। এই শহরে অ্যাকন ফাউন্ডেশন নামক একটি অলাভজনক সংস্থা 10 বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করে চলেছে। এই বিষয়ে অ্যাকন ফাউন্ডেশন সংস্থার প্রতিষ্ঠাতা মিস্টার বিনোদ শেট্টি বলেন যে
We have to create ways for them to leave the slums of Dharavi. They should feel that they have a chance to lead better lives.
আমরা চিন্তা করলাম যে আমাদের এমন কিছু উপায় বার করতে হবে যাতে করে এই সব বাচ্চারা ধারাবির বস্তি জীবনের বাইরেও যে জীবন আছে সেটা বুঝতে পারে, তাদের যেন মনে হয় যে তাদের সামনেও উজ্জ্বল ভবিষ্যতের পথ খোলা রয়েছে। 2008 সালে অ্যাকন ফাউন্ডেশন একটি নতুন পরিকল্পনা নিয়ে আসে যার সাহায্যে বাচ্চাদের সৃজনশীল শক্তিগুলিকে তারা কাজে লাগাতে পারে। কতগুলি পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ড্রাম দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করে ধারাবি রক্স নামক একটি সংস্থার জন্ম হয় এবং এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আরো অনেক সঙ্গীত শিল্পী বিশেষ করে বাদ্যযন্ত্র শিল্পীরা বাচ্চাদেরকে বাদ্যযন্ত্রে পারদর্শী করতে আগ্রহ হয়ে ওঠেন এবং ধারাবি রক্সে এসে যোগ দেন যাতে তারা এদেরকে প্রশিক্ষণ দিতে পারেন। এ বিষয়ে অ্যাকন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিস্টার বিনোদ শেট্টি আরো বলেন যে
So what we use to play music will not cost them anything because they can find this
প্রতিটি বাচ্চাই কিন্তু নিজেদের বাড়িতে বসে এই বাদ্যযন্ত্রটি বাজাতে পারবে এবং এর জন্য কিন্তু তাদের একটা পয়সাও খরচ করতে হবে না, কেননা এগুলি সবই তাদের বাড়িতেই তারা পেয়ে যাবে। অর্থাৎ এই বালতিগুলো এবং ড্রামগুলো দিয়ে আমরা যে প্রচেষ্টা শুরু করেছিলাম সেইটিকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। ধারাবি রক্স নামক সংস্থাটি এখন অবধি সারা ভারতে এবং যুক্তরাজ্যে 150টিরও বেশি অনুষ্ঠান করেছে। কিছু কিছু সদস্যরা আবার হিন্দি সিনেমায় কাজও করতে শুরু করে দিয়েছে। এমনকি ভারতীয় চলচ্চিত্র শিল্পের তারকাদের সঙ্গেও এই ধারাবি রক্স ব্যান্ডের অনেকে কাজ করেছেন। এই সংস্থার একজন সদস্য সাজিয়া বলেন যে
We had gone to meet Aaliyah Bhatt. We had a 3-day dance practice and I went every day. It was a lot of fun.
আমরা কিন্তু মুম্বাই ফিল্মি জগতের নায়িকা আলিয়া ভাটের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমাদের 3 দিনের একটি নাচের প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছিল এবং আমি কিন্তু প্রত্যেক দিনই সেখানে গিয়েছিলাম। খুব মজা হয়েছিল এই নাচ শেখার ক্লাসে। সন্দীপ মণ্ডল নামে আরেকজন ধারাবির সংস্থার সদস্য বলেন যে
We have appeared on TV, newspapers, YouTube. We are getting a lot of recognition because of the band.
এই সংস্থা সম্বন্ধে বিভিন্ন খবরাখবর আমাদের টেলিভিশন, পত্রপত্রিকা, ইউটিউব বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে এবং আমাদের এই ধারাবি রক্স নানা দেশে নানা জায়গায় স্বীকৃতি পাচ্ছে। এই রক ব্যান্ডের আরেকজন সদস্য হলেন গেন মঞ্জু পারিমল। তিনি বলেন যে
শিখনা ভি আচ্ছা লাগতা বাজার
I like to learn and play here. We laugh and joke a lot and have lots of fun.
তিনি বলেন যে আমি এখানে এসে এই বাদ্যযন্ত্র পারদর্শী হতে চাই, শিখতে চাই কি করে গান কিংবা কি করে এই ধরনের মিউজিক বানানো যায়। আর আমরা এখানে যে শুধু ক্লাসই করি তাই নয়, এখানে খুব মজা হয়, অনেক তামাশাও করি আমরা। বাচ্চারা তাদের সৃজনশীল শক্তির প্রকাশ কিন্তু আরও নানান রকমভাবে ঘটায়, যেমন এখানে নানান ধরনের নাচ করে তারা। বিগত 10 বছরে প্রায় 10,000-এরও বেশি শিশু এই ধারাবি রক্সে প্রশিক্ষণ নিয়েছে। বেশিরভাগ শিশুরাই বড় হয়ে যাবার সঙ্গে সঙ্গে এই ব্যান্ড ছেড়ে দেয়, কিন্তু অনেকেই বলেছেন যে এই ধারাবি রক্স তাদের বস্তি জীবনের নানান রকম সমস্যা এবং পরিস্থিতি থেকে রক্ষা করেছে এবং তাদের শৈশবকে গড়ে তুলতে অনেকটাই সাহায্য করেছে।
একটি বিদ্যালয়ে মাত্র একজন ছাত্রী এবং তাকে পড়ান একজন শিক্ষক, এমন বিদ্যালয়ের কথা কখনো শুনেছেন? হ্যাঁ, রয়েছে এমন একটি বিদ্যালয়। চলুন সেই বিদ্যালয়ের খবরাখবর জেনে নেই ইজাজ বিন হুসেনের কাছে।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ওয়াইমিং রাজ্যের পার্বত্যময় গ্রামীণ এলাকায় বিরল এক স্কুলের সন্ধান মিলেছে। এই স্কুলে পড়ে মাত্র একজন ছাত্রী এবং তাকে পড়ায় মাত্র একজন শিক্ষক। এই স্কুলটির নাম নচ পিক এলিমেন্টারি স্কুল। সেই একটিমাত্র ছাত্রীর নাম করিন গেবি এবং তার টিচারের নাম লিজা গেরি। করিন তার বাবা মার একমাত্র সন্তান, তার কোনো ভাই বা বোন নেই। সে বাবার সঙ্গে পার্বত্য এলাকার এক বিশাল র্যাঞ্চ বাড়িতে থাকে। যুক্তরাষ্ট্রে প্রতিটি শিশুর তা সে যেখানেই থাকুক সরকারি বিদ্যালয়ে শিক্ষালাভের অধিকার রয়েছে, সেই ভিত্তিতেই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। তবে করিনের বাবা মা যে এলাকায় এসে বসবাস করতে শুরু করেন সেখানে কোনো স্কুল ছিল না। সবচাইতে কাছের স্কুলটি ছিল গাড়িপথে এক থেকে দেড় ঘন্টার পথ, এবং শীতকালে সেই পথ হয়ে উঠত চলাচলের একেবারেই অযোগ্য। সঙ্গত কারণেই তার বাবা মা করিনকে ঘরে লেখাপড়া করানোটা বাস্তবসম্মত ভাবেননি। তাই যখন করিনের কিন্ডার গার্ডেনের যাবার বয়স হল, স্থানীয় কর্তৃপক্ষ শুধু করিনের জন্যেই নচ পিক এলিমেন্টারি স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই স্কুলের বিরল শিক্ষা কার্যক্রমের জন্য বেশ কয়েকজনকে নেওয়া হয়েছিল, তবে তারা টিকে থাকেনি। প্রথমজন এক বছর, পরের জন দুবছর কাজ করে অন্যত্র চলে যান, তারপরেই আসেন লিজা গিয়েরি। লিজা কলোরাডোতে এলিমেন্টারি স্কুলেই পড়াতেন। নতুন এই চমকপ্রদ চাকুরির ব্যাপারে লিজা রীতিমতো উৎসাহিত হয়ে পড়েন। আগেকার শিক্ষকেরা নিজেই হর্টস বার্নে থাকতেন, তবে লিজার জন্য স্কুল কর্তৃপক্ষ বিশেষ থাকবার ব্যবস্থা করে দেয়। তবে প্রথম বছরটি লিজার জন্য ছিল কষ্টকর। নিরিবিল পরিবেশ এবং কঠোর আবহাওয়া তাকে সইতে হয়েছে। ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে লিজা জানায় শুরুটা তার জন্য ছিল শক্তকর। করিনের কাজে সে উৎসাহিত হতে পারেনি। মনে হতো করিন যেন শিখতে চাইত না, তাই প্রথম বছরটিতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। তার মনে হয়েছে যার জন্য এই চাকুরিতে আসা সে যেন আশা পূরণ করতে পারছে না। করিনও মেনেছে যে তার প্রথম প্রথম শিক্ষা গ্রহণটা ছিল কষ্টকর। করিন বলে, আমাদের সম্পর্ক শুরুতে ভালো ছিল না। তবে সে পরে জানায় যে লিজার শেখানোর কৌশলটা ছিল অসাধারণ, যার কারণে আমার আগ্রহ বাড়তে শুরু করে। ফোর্থ অ্যান্ড ফিফথ গ্রেডে শিখতে জানতে আমাদের মাঝে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। করিন জানালো, লিজার পড়াশোনার কৌশল ক্লাসরুমের গণ্ডি পেরিয়ে ক্লাসের বাইরেও আমাকে অনেক কিছু শিখিয়েছে। লিজা যেন এখন আমার এভরিথিং টিচার, অর্থাৎ সর্ববিষয়ের শিক্ষক। করিন আরও জানালো যে যে কোনো শিশুরই লিজার মতো বন্ধুবৎসল শিক্ষকের সাহচর্যে আসা বাঞ্ছনীয়। লিজা জানালো, শিক্ষালাভের প্রতিটি ক্ষেত্রে শিক্ষক ও ছাত্রছাত্রীর সম্পর্কটা হতে হবে অত্যন্ত স্পেশাল। যেমন করিন এখন আমার এতটাই নিকট যে মনে হয় এটা যেন আমার একটা পারিবারিক সম্পর্ক। করিন জানায় যে লিজা তার কাছে এই পৃথিবীর সর্বোত্তম শিক্ষক। তাদের মধ্যেকার শিক্ষক ছাত্রের পাঠ্য কার্যক্রম চলবে যতদিন না করিন তার সিক্স গ্রেড শেষ করছে। লিজা ভাবে তাদের এই অসাধারণ সম্পর্কটাও একদিন শেষ হয়ে যাবে। তবে সে জানায় যে করিনের সাথে তার যোগাযোগ থাকবে চিরদিন। সিক্স গ্রেড শেষ হবার পরেও করিন থাকবে আমার জীবনের একটি অংশ হয়ে।
বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে জিতে ইতিহাস সৃষ্টি করল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনে ইনিংস এবং 184 রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা। আর এ বিষয়ে বিশ্লেষণ জানতে এখন আমরা কথা বলছি ঢাকার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকারের সঙ্গে। দিলু খন্দকার, শুরুতেই আপনার কাছে জানতে চাই, এই বিজয়কে আপনি কিভাবে দেখছেন?
কোনো সন্দেহ নেই, এটা একটা বড় জয় এবং ভীষণ গৌরবের। সাকিব আল হাসান তিনি শুরুর আগে কিন্তু কথাটা বলেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমরা হোয়াইট ওয়াশ করতে চাই, 2-0 ব্যবধানে টেস্ট জিততে চাই, এবং আমরা যেহেতু হোম কন্ডিশনে খেলবো আমাদের কন্ডিশনটাকে আমরা কাজে লাগাতে চাই এবং পিচটা সেভাবেই তৈরি করা উচিত। কারণ আমরা বাইরে যখন যাই তাদের কন্ডিশনে খেলে তাদের সুবিধা অনুযায়ী পিচটা তৈরি করা হয়। ঠিক সেই কথাটা আজ কিন্তু তিনি আরও একটা কথা বলেছিলেন যে চট্টগ্রাম টেস্টে তিনি খেলতে চাননি, কিন্তু দলে কোচ রুটস তিনি কিন্তু বলেছিলেন যে তোমার খেলা উচিত, তুমি খেলার মধ্যে থেকেই ফিটনেসটা ফিরে পাবে, এবং তার পরামর্শে তিনি খেলেছেন এবং দুটো টেস্টেই তিনি সিরিজ সেরা হয়েছেন। এবং কতটা ভালো ক্যাপ্টেন্সি করেছেন সেটা কিন্তু দুটো টেস্টেই প্রমাণিত হয়েছে। তরুণ একজন বোলারকে নাঈম হাসানকে সুযোগ দিয়েছিলেন এবং তিনি 5 উইকেট নিয়েছিলেন, এবং ঢাকা টেস্টে তিনি এবং মেহেদি মিরাজ, মেহেদি যে অসাধারণ বোলিং করেছে, প্রথম ইনিংসে 7 উইকেট, পরের ইনিংসে 5 উইকেট, দ্বিতীয়বারের মতো টেস্টে 12 উইকেট তুলে নিয়েছেন, এটা কিন্তু একটা বড় সাফল্য। এবং তাইজুলও বল করতে এসে জোড়া উইকেট তুলে নিয়েছেন। মোদ্দা কথা যে পেস বোলার ছাড়া ঢাকাতে শুরু হওয়ার আগে সাকিব আভাস দিয়েছিলেন যে ঢাকা টেস্টে কোনো পেস বোলার থাকবে না, বাংলাদেশ প্রথমবারের মতো 4 জন স্পিনার, রেগুলার স্পিনার নিয়ে খেলবে, 2 জন লেফট আর্ম, 2 জন অফ স্পিনার, এবং সেটাই হয়েছে, এবং সাথে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবং তারপরেও কিন্তু তিনি শুধু বোলারদের না, তিনি গোটা টিম ওয়ার্কের প্রশংসা করেছেন সাকিব আল হাসান। তিনি কিন্তু ব্যাটসম্যানদেরও প্রশংসা করেছেন যে নতুন সাদমান ইসলাম ভালো ব্যাটিং করেছে, মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেছেন, এবং লিটন দাস তিনি ফিরে এসে 50 করেছেন। স্বভাবতই সবার যে একটা কন্ট্রিবিউশন ছিল তাতেই কিন্তু বাংলাদেশ রান পারে উঠেছিল, 508 রানের বিশাল স্কোর গড়েছিল, এবং সেই রানটাতেই কিন্তু চাপা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকার উইকেট যে কতটা ভয়ঙ্কর, ভীতিকর, সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আগে বোঝেনি, এবার বুঝে গেল। এবং ম্যাচ শেষে মেহেদি মিরাজ যিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে তার এর থেকেও তিনি এগিয়ে রাখবেন ইংল্যান্ডের বিরুদ্ধে তার যে বোলিং নৈপুণ্যটা, কারণ সেটা ছিল তার জীবনের প্রথম টেস্ট সিরিজ, তিনি কখনো টেস্ট ক্রিকেট খেলেননি, এবং সেটাই তিনি যে বোলিংটা করেছিলেন সেটাকে তিনি এগিয়ে রাখছেন, এবং এই আজ যে বোলিংটা করেছেন সেটাকেও তিনি অনেক কনফিডেন্ট, তাকে আরো বেশি ভালো খেলতে অনুপ্রাণিত করবে। যেটা সাকিব বলেছেন, মেহেদি মিরাজ যদি মাথাটা ঠান্ডা করে লাইন অ্যান্ড লেন্থে বল করতে পারে, ও কিন্তু একটা বড় অ্যাসেট বাংলাদেশ দলের জন্য। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন বার্থওয়েট তিনি কিন্তু বলেছেন যে পিচের দোষ আমরা দিব না, আমাদের ব্যাটসম্যানরা ভুল শট খেলতে যেয়ে তারা আউট হয়েছেন, বাংলাদেশি বোলাররা ঠিক জায়গায় বল করেছে, আমার ব্যাটসম্যানরা সেই বলটা রিড করতে পারেনি, তারা অহেতুক ঝুঁকি নিয়ে শট খেলতে যেয়েই তারা কিন্তু আউট হয়ে গিয়েছেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আরও একটা সুন্দর কথা বলেছেন পুরস্কার বিতরণের সময়, যে বাংলাদেশ কিন্তু এবার প্রথম ইনিংস ব্যবধানে জিতলে, এবং বাংলাদেশ দলের সব ব্যাটসম্যান ডাবল ফিগারে রান করেছেন, সেটা একটা প্লাস পয়েন্ট, এবং সবাই কন্ট্রিবিউট করেছেন, এবং ফিল্ডিং বোলিং সবই ভালো হয়েছে, এবং এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের একটা মোরাল বুস্টার। কারণ কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে যে বাংলাদেশ নাকাল হয়েছিল টেস্ট ক্রিকেটে, যদিও ওয়ান ডে আর T20টা বাংলাদেশ এই পাল্টা জবাব দিয়েছিল, কিন্তু তার থেকেও বড় কথা যে 2009 সালে যে ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2-0 ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, তখনও নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান, এবং এবার কিন্তু ঘরের মাঠে সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সিতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো, এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। এবং সাকিব আল হাসান নিজে বললেন যে আগামী দিনগুলিতে যখন উইকেট তৈরি করা হবে, আমাদের বোলারদের আমাদের কন্ডিশনটা বিবেচনায় রেখে আমাদের দলের যেটা সুবিধা হবে সেইভাবে উইকেট তৈরি করতে হবে, এবং তাহলেই কিন্তু বাংলাদেশ ঘরের মাঠে একটা ভয়ঙ্কর দল হয়ে উঠতে পারবে, যেটা ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান বছরের পর বছর হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে তারা কিন্তু অনেক বড় বড় সাফল্য তুলে নিয়েছে।
সাধারণত একটি খেলায় একটি দল ভালো তখনই করে যখন তারা বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিনটি ক্ষেত্রেই ভালো করে, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের স্পিনারদের কাছে অসহায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় এই জয়ে বাংলাদেশের স্পিনারদের ভূমিকাই সবচেয়ে বেশি?
এটা নিয়ে কোনো সন্দেহই নেই, কারণ আমি কিন্তু প্রথম দিনও আপনাকে বলেছিলাম ঢাকা টেস্টটা টসটা জয় করতে হবে, তাহলেই কিন্তু খেলাটা 3 দিনের বেশি গড়াবে আমার মনে হয় না। কারণ ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিং লাইন আপটা, যে স্ট্রেংথটা আমরা দেখেছি, ওয়েস্ট ইন্ডিজ প্রথমতই ব্যাকফুটে চলে গিয়েছিল তাদের নিয়মিত যে অধিনায়ক হোল্ডার, যিনি কুইক বোলার এবং মিডল অর্ডার ব্যাটসম্যান, তিনি যখন ইঞ্জুরির জন্য ছিটকে গিয়েছিলেন, এবং তাদের আরও একটা বোলার স্পিনাল টেস্টে ভালো বল করেছিলেন, তিনি যখন ইনজুর্ড হয়ে গেলেন তখনই কিন্তু তারা পুরোপুরি ব্যাকফুটে, এবং তাদের যে ব্যাটিং স্ট্রেংথ সেটা কিন্তু চিটাং টেস্টেই বাংলাদেশি স্পিনাররা মেপে নিয়েছিলেন। এবং চিটাগাংয়েও বাংলাদেশ খুব ভাইটাল টসটা জয় করেছিল, কারণ চিটাগাং এবং ঢাকাতে ফোর্থ ইনিংস ব্যাট করাটা খুবই দুরূহ কাজ, কঠিন কাজ, কারণ স্পিনাররা এমন মায়াবী স্পিনের জালটা বিছিয়ে রাখেন সেখান থেকে পরীক্ষিত ব্যাটসম্যানদেরই বের হয়ে আসা কঠিন। আর সেখানে কন্টিনিউয়াসলি চারটা স্পিনার বলের পর বল স্পিন করাচ্ছেন, সেখানে টিকে থাকাটাই খুবই ভীতিকর।
দিলু খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সঙ্গে ঐতিহাসিক এই জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আহসানুল হক।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি আমেরিকা এবং চীন এক বৈঠকের পর একটি স্বল্প মেয়াদী সমঝোতায় পৌঁছেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং শি জিনপিং এর মধ্যে G20 শীর্ষ সম্মেলনের পর ওই বৈঠক হয়। এই দুই দেশের মধ্যে একটি বাণিজ্য যুদ্ধ চলছে। এয়ারফোর্স ওয়ান বিমানে আর্জেন্টিনা ত্যাগ করার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, শি জিনপিং এর সাথে নৈশভোজের সময় তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে তা দুই দেশের মধ্যে সবচেয়ে বড় চুক্তিগুলোর একটি, যা কৃষি, শিল্পজাত দ্রব্য, কম্পিউটার এবং প্রতিটি পণ্যের উপর অবিশ্বাস্য ইতিবাচক প্রভাব রাখবে। ট্রাম্প সম্মত হন যে 200 বিলিয়ন মূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক 10% রাখা হবে, আপাতত শুল্কের পরিমাণ 25% উন্নীত করা হবে না। এর আগে হোয়াইট হাউসের এক বিবৃতি অনুযায়ী তিনি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন। ভারতে 2022 সালে G20 17তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে G20 ত্রয়োদশ শীর্ষ সম্মেলন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, 4 বছর পর ভারতের নয়াদিল্লিতে বিশ্ব নেতাদের আপ্যায়ন করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের বলেছেন ওই বৈঠকের জন্য 3টি জায়গা বিবেচনাধীন রয়েছে, তবে সেসব জায়গার নাম বলতে তিনি অস্বীকৃতি জানান। আর্জেন্টিনায় G20 শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন কিমের সাথে তার সম্পর্ক ভালো, এবছর জুন মাসে দুই নেতা প্রথমবারের মতো সিঙ্গাপুরে বৈঠক করেছিলেন। তিনি বলেন এক পর্যায়ে তিনি কিমকে যুক্তরাষ্ট্রে আসার আমন্ত্রণ জানাতে চান। সিঙ্গাপুরের বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ ব্যাপারে অঙ্গীকার করা হয়েছিল, তবে এ ব্যাপারে বিস্তারিত খুঁটিনাটি কোনো সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জর্জ HW বুশের মরদেহ সোমবার সন্ধ্যা থেকে ক্যাপিটল হিলের রোটান্ডা চত্বরে রাখা হবে, যাতে করে জনগণ এদেশের 41তম প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন। বুধবার সকাল পর্যন্ত সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিরা তার মরদেহ পরিদর্শন করতে পারবেন। বুশ গত শুক্রবার রাতে টেক্সাসে নিজ অঙ্গরাজ্যে 94 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন। বুশ 1989 থেকে 1993 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন। বুধবার ওয়াশিংটনের জাতীয় ক্যাথিড্রালে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এরপর টেক্সাসের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে তাকে সমাহিত করা হবে। হোয়াইট হাউস বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট জর্জ HW বুশ দীর্ঘ, সাফল্যমণ্ডিত, সুন্দর জীবন যাপন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবন বড় বড় অর্জনে পূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানে প্রতি বছর প্রায় 20,000 মানুষ এইডস রোগে আক্রান্ত হচ্ছে, যে হার কিনা ওই অঞ্চলের অন্য সব দেশের চাইতে বেশি। WHO বলেছে এইডস রোগীদের মৃত্যুর হারও পাকিস্তানে বাড়ছে, যদিও সে দেশে জীবন রক্ষাকারী অ্যান্টি রিট্রোভাইরাল চিকিৎসা রয়েছে। এই ছিল বিশ্ব সংবাদ।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন ওয়াগনার রবার্টস, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি তাওহিদুল ইসলাম এবং আমার সঙ্গে
আহসানুল হক।
আমরা দুজনই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.